রহমত মাই ঘটনা বলি, রহমত মাই ঘটনা বলি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর আল্লাহ তালা শেষ নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুণা ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠান দেখার পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিস শরীফে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করব। যখন দুরুদে পাক পাঠ করার জন্য সল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের আমরা হযরত সাইয়েদুনা ফাতাহ বিন সাঈদ মাওসিলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এনার জীবনী, উক্তিসমূহ এবং রহমতের ঘটনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ, এবং কিছু শিক্ষণীয় মাদানী ফুলও আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর আসল নাম ফাতাহ বিন সাঈদ মাওসিলি, উপনাম আবু নাসর। তিনি ছিলেন দুনিয়া বিমুখ ব্যক্তিত্ব, অত্যন্ত ইবাদত পরায়ণ ছিলেন তিনি এবং আরবের একজন অতি সম্মানিত ব্যক্তি ছিলেন। বর্ণিত আছে, একবার তার মাথা ব্যথা হলে তাতে খুশি হয়ে বলেছিলেন, আল্লাপাক আমাকে এমন একটি রোগ দিলেন যা তিনি তার নবীদেরকেও দিয়েছিলেন, এখন এর সুক্রিয় স্বরূপ 400 রাকাত নফল নামাজ পড়ব। 220 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আল্লাহু আকবার, কেমন নেককার বান্দা ছিলেন যে ফাতা মাওসিলি রহমতুল্লাহ তাআলা আলাই, এর মাথা ব্যথা হলে খুশি হয়ে তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে ওই রোগ দিয়েছেন যা আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাত ওয়া সালামকে দেয়া হতো, এ কারণে এর সুক্রিয়া স্বরূপ আমি 400 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ, আর আমাদের অবস্থা কি রয়েছে? বুজুর্গানের দিনের অবস্থা কি ছিল? তারা অসুস্থ অবস্থায় মাথা ব্যথা হলে তারা সুক্রিয়া স্বরূপ নফল নামাজ আদায় করতেন, আর আমরা? আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 561 পৃষ্ঠা সম্বলিত কিতাব মালফুজতে আলা হযরত এর 118 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, মাথা ব্যথা ও জ্বর দুটি এমন মুবারক রোগ যা আম্বিয়াই কিরামগণের হতো। এক আল্লাহর ওলীর মাথা ব্যথা শুরু হয়, তিনি এর সুক্রিয় স্বরূপ সারা রাত নফল নামাজ আদায় অতিবাহিত করলেন যে আল্লাহ তাআলা আমাকে ওই রোগ দিয়েছেন যা নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের হয়ে থাকতো। আল্লাহু আকবার। এখন তো সাধারণ লোকদের এই অবস্থা যে যদিও নামে মাত্র মাথা ব্যথা অনুভব হয়, তবে এই ধারণা করে যে তাড়াতাড়ি নামাজ আদায় করে নেই। অতবার বললেন, প্রত্যেক রোগ বা ব্যথা শরীরের যে জায়গায় হয় তা অধিক কাফফারা ওই স্থানের ক্ষেত্রে হয়ে থাকে যার বিশেষ সম্পর্ক এর সাথে রয়েছে। কিন্তু জ্বর এমন একটি রোগ যা সম্পূর্ণ শরীরে অনুপ্রবেশ করে, যার দ্বারা আল্লাহ তাআলার হুকুমে সমস্ত শিরা উপশিরায় গুণা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসলে রোগাগ্রস্ত অবস্থা, এর মধ্যে কাকুতি মিনতি করা, কারো মাথা ব্যথা হয়ে গেলে মানুষকে বলে বেড়ানো, আহাজারি করা, এটা কিন্তু আপনার একটা ভালো অভ্যেস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা উল্লেখ করে ইরশাদ করেন, মুমিন যখন অসুস্থ হয় অতবার যখন সুস্থ হয় তবে তার এই অসুস্থতা তার পূর্বের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায় এবং তা আগামীর জন্য নসিহত স্বরূপ। আর মুনাফিক যখন অসুস্থ হয় অতবার যখন সুস্থ হয় তবে এর উদাহরণ উটের মতো, মালিক তাকে বাঁধলো অতঃপর খুলে দিল, তার এটা জানা নেই কেনই বা বাধা হলো আর কেনই বা খুললো। এই হাদিস শরীফের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাই বলেন, মিরাত দ্বিতীয় খণ্ডের 424 নম্বর পৃষ্ঠায়, যে মুমিন অসুস্থতার মধ্যে নিজের গুনাহ থেকে তওবা করে, সে মনে করে যে এই অসুস্থতা আমার কোনো গুনাহের কারণে হয়েছে, হয়তো এটা আমার শেষ রোগ যার পরে মৃত্যু এসে যাবে, তাই তার সুস্থতা লাভের সাথে সাথে মাগফিরাত অর্জিত হয়। অথচ তখন উদাসীন মুনাফিক এটা মনে করে যে অমুক কারণে আমার রোগ হয়েছিল, উদাহরণস্বরূপ অমুক জিনিস খাওয়ার কারণে, ঋতু পরিবর্তনের কারণে রোগ হয়েছে, আজকাল এই রোগের বাতাস বইছে ইত্যাদি, আর অমুক ঔষধ খেয়ে ভালো লেগেছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে ফেঁসে যায়। মুসাববিবাল আসবাব অর্থাৎ মাধ্যম সৃষ্টিকারী আল্লাহ তাআলার প্রতি দৃষ্টিই থাকে না, তওবাও করে না আর নিজের গুনাহের ব্যাপারে চিন্তা ভাবনাও করে না। সেদিন ফাতা মৌসুলি রহমতুল্লাহ তাআলা আলাই যেভাবে অসুস্থ অবস্থায় উনি নেক কাজের মধ্যে ঝুঁকে গেলেন, মাথা ব্যথার কারণে তিনি 400 রাকাত নফল নামাজের নিয়ত করে নিলেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এভাবে করে অনেক বুজুর্গানে কিরাম এনারা ইবাদত বন্দীর মধ্যে লিপ্ত হয়ে যেতেন। সেদিন ওহাব বিন মুনাব্বি রহমতুল্লাহ তাআলা আলাই এনার থেকে বর্ণিত দুজন আবিদ অর্থাৎ ইবাদতকারী, যারা ইবাদত করেন তাদেরকে আবিদ বলা হয়, 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন ছিলেন। এর মধ্যে একজন আবিদ মারাত্মক রোগে আক্রান্ত হলেন, তিনি আল্লাহ তাআলা দরবারে আহাজারি করে এভাবে ফরিয়াদ করতে লাগলেন, হে আমার পাক পরওয়ারদিগার, আমি এত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে তোমার হুকুম মেনেছি, তোমার ইবাদতে মশগুল ছিলাম, তারপরও তুমি আমাকে রোগে আক্রান্ত করে দিলে, এর মধ্যে কি হিকমত রয়েছে? হে আমার মাওলা, আমি তো পরীক্ষায় পড়ে গেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তাকে বলে দাও তুমি আমারই প্রদত্ত দয়া ও সাহায্যের মাধ্যমে ইবাদত করার সৌভাগ্য অর্জন করেছো। আমরা যারা ইবাদতে নিয়োজিত রয়েছি, ইবাদত করতে পারছি, নামাজ পড়ছি, এটাও আল্লাহ তাআলার মেহেরবানি দয়া। এরপরে বললেন, বাকির অসুস্থতা আমি তোমাকে আবরারের বুজুর্গদের উচ্চ স্থান মর্যাদায় পৌঁছানোর জন্য অসুস্থ করেছি, তোমার পূর্ববর্তী লোকেরা অসুস্থ মুসিবতের প্রত্যাশী ছিল আর আমি তা না চাইতেই তোমাকে দিলাম, অথচ তুমি আহাজারি করছো। সদর শরিয়া বদ্র তরিকা আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আদমি রহমতুল্লাহ আলাই বলেন, অসুস্থতা অনেক অনেক বড় নেয়ামত, অসুস্থতা অনেক বড় নেয়ামত, এর উপকারিতা অনেক বেশি। প্রকাশ্যভাবে যদিও অসুস্থ ব্যক্তি অনেক কষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে প্রশান্তি ও কল্যাণের বড় ভাণ্ডার অর্জিত হয়। এই প্রকাশ্য অসুস্থতাকে লোকেরা যেভাবে অসুস্থ মনে করে, প্রকৃতপক্ষে এটা শারীরিক অসুস্থতা, আত্মার অসুস্থতার এক মহান মজবুত চিকিৎসা। প্রকৃত আত্মার অসুস্থতা হলো উদাহরণ দুনিয়ার প্রতি, উদাহরণস্বরূপ দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদের লোভ, কৃপণতা, অন্তরে কঠোরতা, এগুলো নিঃসন্দেহে খুব মারাত্মক জিনিস আর এগুলোকেই ধ্বংসাত্মক রোগ মনে করা উচিত। এখানে 2-3টি জিনিস দর্শক শ্রোতা আমাদের সামনে প্রতীয়মান, তা হচ্ছে, নাম্বার 1, কাউকে যদি আল্লাহ তাআলা মাফ করতে চান, ক্ষমা করতে চান, তার মর্যাদা বাড়াতে চান, তখন বাজাহির ইবাদাত গুজার থেকে, তার ইবাদাত থেকে, তার বন্দিগি থেকে, তিনি যেভাবে রয়েছেন তার থেকে এই উচ্চ মর্যাদা লাভ করা সম্ভব না, তখন আল্লাহ পাক তাকে অসুস্থ করে দেন এবং ওই ব্যক্তি তাতে ধৈর্য ধারণ করেন এবং আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদায় পৌঁছিয়ে দেন, সুবহানাল্লাহি বিহামদি। এজন্য অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করা উচিত, এ ধৈর্যের ফল মিঠা হয়ে থাকে। হযরত সাইয়েদুনা ফাতা মৌসুলি রহমতুল্লাহ তাআলা আলাই এর সম্মানিতা স্ত্রী রহমতুল্লাহ তাআলা আলাইহা একবার খুব জোরে নিচে পড়ে গেলেন, যার কারণে তার নখ উপড়ে গেল, কিন্তু ব্যথায় হায় হুতাশ করার পরিবর্তে হাসতে লাগলেন। কেউ জিজ্ঞাসা করলো, আঘাতে ব্যথা হচ্ছে না? বললেন, ধৈর্য ধারণ করার বিনিময়ে অর্জিত সওয়াবের খুশিতে আমার আঘাতের কষ্টের কথা খেয়ালই আসছে না। কেমন ধৈর্য ধারক ছিলেন ফাতা মসলি রহমতুল্লাহ স্ত্রী, নখ উপড়ে গেল, নখ উঠে গেল, তিনি হাসছেন, আর আমাদের যদি নখে একটু বাড়িও লাগে, একটু একটু খোঁচাও লেগে যায়, আমরা কান্নাকাটি শুরু করে দিই, উহ আহা শুরু করে দিই। এর কারণ হিসেবে তিনি বললেন কি, ধৈর্য ধারণ করার কারণে সওয়াব অর্জিত হয়, সেই সওয়াবের দিকে তাকিয়ে আমি আমার কষ্টের কথা ভুলে গিয়েছি। এভাবে কি আমাদের কখনো হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিরুল মুমিনিন হযরত মাওলাই কায়নাত আলিউল মুরতাদা শেরে খোদা কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার মহত্ব ও মারিফাতের হক হলো এটাই যে তুমি তোমার কষ্টের অভিযোগ করবে না, মুসিবতের আলোচনা করবে না। আল্লাহ আকবার। আমরা কিন্তু এগুলো বেশিই করি, কোনো প্রয়োজন ছাড়া অসুস্থতা ও পেরেশানি অন্যের কাছে প্রকাশ করা ধৈর্যের পরিপন্থী। আর আফসোসের বিষয় হচ্ছে আমাদের সামান্য সর্দি মাথা ব্যথা হলে আমরা অনেকেই সকলকে অযথা বলে বেড়াই, আমার মাথা ব্যথা হয়েছে, আমার সর্দি হয়েছে। সম্মানের দর্শক শ্রোতা, মুসিবত অসুস্থতার উপর অভিযোগ করার পরিবর্তে ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে তোলা আমাদের জন্য খুবই জরুরি। অভিযোগ করার দ্বারা মুসিবত দূর হয়ে যাবে না, যদি কারো মাথা ব্যথা হয়, যেমন ফাতা মুসলি রহমতুল্লাহ ওনার মাথা ব্যথা হলো 400 রাকাত নফল নামাজ পড়লেন, যদি কারো মাথা ব্যথা হয়ে যায়, আপনি 100 জনকে যদি মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা হয়েছে আমার বললেন, আপনার কি মাথা ব্যথা কমে যাবে? নিশ্চয়ই না, আরো কথা বলার দরুন হয়তো মাথা ব্যথা বেড়ে যাবে। তো এখানে সেটাই বলা হয়েছে যে অভিযোগ করার দ্বারা কাউকে বলার দ্বারা মুসিবত দূর হয়ে যায় না, বরং অধৈর্য হয়ে গেলে ধৈর্যের যে ফল রয়েছে সেই ফলটা শেষ হয়ে যায়। কোনো প্রয়োজন ছাড়া রোগ ও মুসিবতের কথা প্রকাশ করাটা ভালো কথা নয়। যেমন হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেবানি আদম আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্পদে বা প্রাণে মুসিবত আসে অথবা সে যদি তা গোপন রাখে আর লোকদের কাছে এই ব্যাপারে অভিযোগ না করে, তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তার মাগফিরাত করে দেয়া। সুবহানাল্লাহ আকবার। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে হযরত সাইয়্যিদুনা আহনাব বিন কাইস রহমতুল্লাহ আলাই বলেন, একবার আমার চোয়ালের দাঁতে প্রচন্ড ব্যথা শুরু হয়, যার কারণে আমি সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন আমি আমার চাচাদানের কাছে এই ব্যাপারে অভিযোগ করি যে আমি চোয়ালে দাঁতের ব্যথার কারণে সারা রাত ঘুমাতে পারিনি। একথা আমি 3 বার পুনরাবৃত্তি করলাম। একথা শুনে তিনি বললেন, শুধু একটি রাতে সংঘটিত তোমার চোয়ালে দাঁতের ব্যথা হওয়ার কারণে তুমি এত বেশি অভিযোগ করে বসছো, অথচ আমার চোখ নষ্ট হয়ে গেছে আজকে 30 বছর হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীরা বুঝে যায়, কিন্তু নিজের মুখে আমি কখনো কাউকে এই ব্যাপারে অভিযোগ করিনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষণ হোক এবং তার সাদাকায় আমাদের গুনাহ ক্ষমা হোক। নবী করিম রাউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার নিকট 2 জন ফেরেশতা প্রেরণ করেন যে গিয়ে দেখো আমার বান্দা কি বলে। রোগী যদি আল্লাহ তাআলা প্রশংসা করে তবে আলহামদুলিল্লাহ বলে, তবে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে গিয়ে তার এই উক্তি পেশ করে, অথচ আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি আমি এই বান্দাকে এই রোগের মধ্যে মৃত্যু দেই তবে তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর যদি সুস্থ করি তবে তাকে আগের অবস্থা থেকে ভালো মাংস রক্ত প্রদান করব আর তার গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে রোগের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অসুস্থতার অনেকগুলো ফজিলত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাকে অসুস্থতার মাঝে লিপ্ত রাখেন যতক্ষণ তার সমস্ত গুনাহ মোচন না হয়ে যায়, মোচন করে না দেয়া হয়। অর্থাৎ আপনার মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার গুনাহ ঝরে যায়। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে সারমর্ম, যদি কারো জ্বর আসে তো তার গুনাহ এভাবে ঝরে যায় যেমন গাছের পাতা ঝরে যায়। তো মনে রাখতে হবে এই অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করা। যেমন ফাতা মুসলি রহমতুল্লাহ তাআলা আলাই কত বড় নেককার বান্দা ছিলেন, যে আপনার মাথা ব্যথা হলো আর তিনি 400 রাকাত নফল নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও এভাবে আমাদের রোগ শোকের মধ্যে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন মমিন অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এভাবে পবিত্র করেন যেভাবে ভাটটি লোহা থেকে মরিচা পরিষ্কার করে থাকে। সুবহানাল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলা কোনো মুসলমানকে শারীরিক কষ্টে লিপ্ত রাখেন তখন ফেরেশতাকে বলেন, যেসব নেক আমল সে সুস্থ থাকা অবস্থায় করত তা এখন তার জন্য লিখে দাও, অথবা যদি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন তখন তার গুনাহ মুছে যায় এবং সে পবিত্র হয়ে যায়। আর যদি তার মৃত্যু এসে যায় তবে তাকে ক্ষমা করে দেয়া হয় এবং তার উপর দয়া করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এ তো শুনলাম আমরা ধৈর্য ধারণ করার এবং মুসিবত আসলে অসুস্থ অবস্থা হয়ে গেলে এর ফজিলত। যখন কেউ অসুস্থ হয়ে যায় তার কিন্তু সমবেদনাও করা আমাদের জন্য খুব জরুরি হয়ে যায়। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মূসা আলা নাবিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, রোগীর প্রতি সমবেদনা প্রকাশ করার কি প্রতিদান রয়েছে? তখন মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন, তার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে যারা কবরে প্রতিদিন তার প্রতি সমবেদনা প্রকাশ করতে থাকবে, এমনকি কিয়ামত এসে যাবে। সুবহানাল্লাহ। তো কেউ অসুস্থ হয়ে গেলে আমরা তাকে সমবেদনা প্রকাশ করব, কেউ ইন্তেকাল হয়ে গেলে সেখানেও আমরা যাব, কেউ অসুস্থ হয়ে গেলে সেখানেও আমরা যাব, দেখতে যাব, এটা সুন্নতে মোবারকা রয়েছে। যেমন ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো রোগাক্রান্ত ব্যক্তির নিকট যাবে তবে তাকে তোমার জন্য দোয়া করতে বলো, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। এটা কিন্তু আরেকটা জিনিস, আপনি কোনো রোগীকে দেখতে গেলেন তাকে দোয়া করতে বলুন যে আমাদের জন্য আপনি দোয়া করে দেন, কারণ তার দোয়াটা ফেরেশতাদের দোয়ার মতো, কবুলিয়াত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, হুজুর তাজের রিসালাত শাহিনশাহ নবুয়াত নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনের সমবেদনা প্রকাশ করার জন্য তশরিফ নিয়ে গেলেন। আর তার একটা পবিত্র অভ্যাস ছিল যে যখন কোনো রোগীর প্রতি সমবেদনা প্রকাশ করার জন্য যেতেন তখন এটা বলতেন, লা বাসা তোহরুন ইনশা আল্লাহ, লা বাসা তোহরুন ইনশা আল্লাহ, লা বাসা তোহরুন ইনশা আল্লাহ, অর্থাৎ কোনো সমস্যার বিষয় নয়, আল্লাহ তাআলা যদি চান তো এই রোগ গুনাহ থেকে পবিত্রকারী। এই বেদুইনকেও এটা ইরশাদ করলেন, লা বাসা তোহরুন ইনশা আল্লাহ। তো আমরাও যারা রোগীর সেবা করতে যাব, দেখতে যাব, তখন আমরাও দেখে এই দোয়াটি পাঠ করব, যেহেতু এই দোয়াটি পাঠ করার সুন্নতে মোবারকা রয়েছে, লা বাসা তোহরুন ইনশা আল্লাহ। এই দোয়াটি আমরা তিনবার পাঠ করে নেব, ইনশাআল্লাহ তাআলা এর ফজিলত অর্জিত হবে। আর হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন রোগীর প্রতি সমবেদনা প্রকাশ করলো তার মৃত্যুর সময় সন্নিকটে আসেনি, আর সে সাতবার এই বাক্যটি বলে, তবে আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিকা, অর্থাৎ আমি মহান সম্মানিত আরশে আযীমের মালিক আল্লাহ তাআলার কাছে তোমার আরোগ্য লাভের প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। তো রোগীর প্রতি সমবেদনা জ্ঞাপন করা, তাকে দেখতে যাওয়া, এটা সুন্নতে মোবারাকা রয়েছে। আমরা এই কাজগুলো বেশি বেশি করব, আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা রহমতের ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা ফাতা মাওসুলি রহমতুল্লাহ আলাই এর এক ভক্ত তার দরবারে এসে উপস্থিত হলেন। তিনি তাকে এভাবে কান্না করতে দেখলেন যে অশ্রুর সাথে হলদে রং প্রকাশ পাচ্ছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনার চোখ থেকে কি রক্তের অশ্রু বের হচ্ছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। সে আবারও জিজ্ঞাসা করল যে আপনি কান্না করছেন কেন? উত্তর দিলেন, আল্লাহ পাক যেগুলো আমার উপর আবশ্যক করে দিয়েছেন সেগুলো যথাযথ পালন না করতে পারার কারণে। ফাতা মসুরি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়ে গেল। আর ইন্তেকালের পর সেই ব্যক্তি ফাতা মসুরি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তরে বললেন, তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। লোকটি জিজ্ঞাসা করলেন, আপনার অশ্রুর কি হলো? তখন তিনি উত্তরে বললেন, সেই অশ্রুর কারণে আল্লাহ পাক আমাকে তার নৈকট্য দান করেছেন, আর আমাকে জিজ্ঞাসা করেছেন, হে ফাতাহ, তুমি কি কারণে কান্না করতে? আমি বললাম, তুমি আমার উপর যেসব বিষয় অপরিহার্য করে দিয়েছিলে সেগুলো যথাযথ পালন না করতে পারার কারণেই কান্না করতাম। আবার জিজ্ঞাসা করলেন, তুমি রক্তের অশ্রু কেন ঝরাতে? তখন আমি বললাম, এই ভয়ে যে তুমি যেন আমার জন্য তওবার দরজাই বন্ধ করে না দাও। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ফাতাহ, এই কান্না দ্বারা তোমার মূল উদ্দেশ্য কি ছিল? আমার সম্মান ও মহত্বের কসম, 40 বছর যাবত তোমার হেফাজতকারী ফেরেশতারা আসমানে আসতো, অথচ তোমার আমল নামা একটি গুনাও থাকতো না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। আসলেই নিজের গুনাহের কথা চিন্তা করে কান্নাকাটি করা, আফসোস করা যে আমি কি করলাম, সারা জিন্দগি আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে কাটিয়ে দিলাম, ইবাদত বন্দিগি করলে তাও কবুল হলো কিনা তা আমরা জানি না। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি কান্নাকাটি করা, মহান রব্বুল আলামিনের দরবারে আহাজারি করা, এটাও অনেক বড় সওয়াবের কাজ এবং মাগফিরাতের একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দান করুন, এবং গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী বেশি পরিমাণে করার তৌফিক দান করুন। বিশেষ করে একাকিত্ব অবস্থায় কান্নাকাটি করা, রাতের গভীরে উঠে নামাজ আদায় করে কেউ দেখছে না, শুধু আপনি এবং আল্লাহ তাআলা, তখন কান্নাকাটি করা, এর ফজিলতই আলাদা রয়েছে এবং এর সওয়াবও আলাদা রয়েছে, এর মহত্ত্বও আলাদা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠানে আমরা অন্য আরেকজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই, এর জীবনী, উক্তি এবং রহমতের ঘটনা নিয়ে উপস্থিত হব। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানমালা দেখতে থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
রহমতময় ঘটনা বলি।